রাত বেশ গভীর, আকাশের কালিমা ঘন মেঘের সাথে মিশে যেন আলকাতরার মতো বিস্তার লাভ করেছে। প্রকৃতি জুড়ে যেন পড়েছে অশ্রান্ত শ্রাবণের প্রকোপ। প্রবল বর্ষণে ধৌত হয়ে যাচ্ছে সমস্ত রাস্তাঘাট, থেকে থেকে আরও অস্পষ্ট হয়ে উঠছে দিগন্তের রেখা। কোথাও বিন্দুমাত্র আলোর চিহ্ন নেই, শুধুমাত্র বর্ষার গভীর রাতে রাস্তার ধারে ধারে ঝিমুচ্ছে গুটি কয়েক স্ট্রিট লাইট। গহন অন্ধকারের বুক চিরে ছাতা মাথায় এগিয়ে চলেছে শুধুমাত্র এক ব্যক্তি। এত রাতে তার গন্তব্য কোথায় হতে পারে, সে যেন মনে মনে ভীষণ উত্তেজিত। থামার লেশমাত্র নেই তার, যেন সে প্রহর গুনছে কতক্ষণে পৌঁছবে তার গন্তব্যে। ক্রমশ এগোতে এগোতে সে একটা দরজার কাছে এসে দাঁড়াল। সেখানে যেন তারই জন্য অপেক্ষা করছিল কেউ। মুখে একটা অদ্ভুত হাসি নিয়ে অপর প্রান্তের মানুষটাকে যেন ইশারা করল সে কিছু। হাসি বিনিময় করল ওদিকের মানুষটাও, তারপর হাতের পিছনে লুকিয়ে রাখা বস্তুটা তার সামনে দৃশ্যমান করল সে। অন্ধকারের মধ্যেও নিজের দ্যুতি বজায় রেখেছে বস্তুটা, একটা রত্নখচিত মুকুট। সেটা মুকুটটা দেখেই যেন সেই ব্যক্তির চোখ লোভে চকচক করে উঠল। এক মুহূর্ত দেরি না করে এক টানে মুকুটটা ছিনিয়ে নিয়ে দৌড় লাগালো সে। ঘটনার আকস্মিকতায় যেন বিহ্বল হয়ে গেল দরজার উপরে দাঁড়িয়ে থাকা মানুষটা। এ কি হলো? এই ঘটনার জন্য তো সে প্রস্তুত ছিল না। সাথে সাথেই বাজ পড়ার প্রচণ্ড আওয়াজে কেঁপে উঠল চারপাশ।
নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি আমি সুমিতেন্দ্র।
আর আমি প্রত্যয়।
আজ সিজন 6 এপিসোড 3 আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের গল্প ফিরোজা মুকুট রহস্য। বাংলা সাহিত্যে জয়ন্ত মানিক এবং তাদের বন্ধুর সুন্দরবাবুর কাণ্ডকারখানা অত্যন্ত জনপ্রিয় এবং এই পথ চলা শুরু হয় তাদের প্রথম গল্প জয়ন্তের কীর্তি দিয়ে। জয়ন্ত মানিকের গল্পর সাথে শার্লক হোমসের গল্পর একটা অদ্ভুত মিল পাওয়া যায় এবং জয়ন্তর চরিত্র দেখলে মাঝে মধ্যে মনে হয় লেখক যেন শার্লকের কথা মাথায় রেখেই জয়ন্তের চরিত্রটাকে সৃষ্টি করেছিলেন। যেমন শার্লক হোমস ভায়োলিন বাজাতে খুব ভালোবাসতেন এবং জয়ন্ত বাঁশি বাজাতে ভালোবাসে। এর ফলে কিন্তু বাংলা পাঠক সমাজ জয়ন্তকে দূরে সরিয়ে দেয়নি, বরঞ্চ নিজের ঘরের ছেলের মতো আরও কাছে টেনে নিয়েছে। আর তাই আজ 221 বি হ্যারিসন রোডে আপনারা শুনবেন জয়ন্ত মানিকের অ্যাডভেঞ্চার ফিরোজা মুকুট রহস্য। জয়ন্তর চরিত্রে রয়েছে আমি সুমিতেন্দ্র, আর মানিকের চরিত্রে রয়েছে 86.7 তোমার FM থেকে সৃজন। অন্যান্য চরিত্রে রয়েছে প্রত্যয়, বুবাই, ঋদ্ধেন্দু, অনিরুদ্ধ ফ্রম ফিয়ার ফেদার, অনন্যা, সাত্যকী এবং গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেন্দা। গল্পের পোস্টার ডিজাইন করেছে দীপঙ্কর, আর গল্পের অডিও এডিটিং এবং মিক্সিং করেছে শুভজিৎ, ফিনিক্স অডিওভার্স। তাহলে আর দেরি না করে শুরু করছি 221 বি হ্যারিসন রোড সিজন 6 এপিসোড 3 জয়ন্ত মানিকের অ্যাডভেঞ্চার প্রথমবার আমাদের চ্যানেলে ফিরোজা মুকুট রহস্য।
সত্যি ভাই, কি বিশ্রী ওয়েদার দিচ্ছে বলতো। এই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, তবু ভালো যে এখন একটু থেমেছে, কিন্তু দেখো কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে।
হ্যাঁ সেটাই, দেখো না রাস্তাঘাটেও তেমন লোকজন নেই। এই ওয়েদারে আর কারই বা বাইরে বেরোতে ভালো লাগে বলো? তা তুমি তখন থেকে জানলার ধারে দাঁড়িয়ে কি অত দেখছো বলতো? বর্ষার ওয়েদারে আবার নতুন কবিতা টবিতা লিখলে নাকি? কবি হয়ে গেলে দেখছি।
না কবি নয়, পাগল।
মানে প্রকৃতি প্রেমিক হয়ে একেবারে পাগল হয়ে গেলে নাকি ভাই?
ঠাট্টা করো না জয়ন্ত, দেখো রাস্তা দিয়ে পাগল যাচ্ছে। আমি শুধু ভাবছি ওর আত্মীয় স্বজনই বা কেমন, এমন লোককে কেউ একা রাস্তায় ছেড়ে দেয়?
তাই নাকি? কই দেখি দেখি। বুঝলাম, কিন্তু মানিক লোকটা কি আদেও পাগল? আমার কিন্তু মনে হচ্ছে না দেখে, বরং বেশ সম্ভ্রান্ত পরিবারে বিলং করে বলেই মনে হচ্ছে। দেখো পোশাক আশাকও বেশ জমকালো।
ওইটাই তো ভাববার বিষয় জয়ন্ত, লোকটা এমন হাবভাব করছে যে কিছুতেই তাকে সুস্থ মস্তিষ্কের বলা যায় না। তুমি নিজেই দেখো না কেমন যেন হাত পা ছুটছে, আর আর মুখে কিছু বিড়বিড় করে বলছে, দেখো।
পাবি না পাবি না, কিছুতেই পার পাবি না। কি ভেবেছিস আমার চোখে ধুলো দিয়ে পালাবি? আমি থাকতে তা কখনো তা পাবি না, পাবি না। কিন্তু কিন্তু ওই বাড়িটা কোথায় খুঁজেই পাচ্ছি না কেন? ওই 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 কিন্তু কোথায় গেল? এই তো এই তো এখানেই ছিল, কিন্তু কোথায় গেল? ঠিক পাবো ঠিক পাবো, যাবে কোথায় যাবে কোথায়, ঠিক পাবো।
কি ব্যাপার বলতো জয়ন্ত, লোকটা অত ঘন ঘন মুখ তুলে বাড়ির নাম্বারগুলো দেখছে কেন?
ও আমাদের বাড়ি খুঁজছে।
আমাদের বাড়ি?
বোধহয় ও কোনো বিপদে পড়েছে, আমাদের সঙ্গে পরামর্শ করতে চায়। ওই দেখো ওই দেখো, যা ভেবেছি তাই, আমাদের বাড়ির কড়া নাড়ছে।
কে? যাচ্ছি বাবু যাচ্ছি, এত জোরে জোরে কড়া নাড়লে যে দরজা খানার আজ তো থাকবে নে। ও বাবা, লোকটাকে দেখে তো হাত পাগলা মনে হচ্ছে, কাকে চাই?
এটা এটা জয়ন্ত বাবুর বাড়ি তো?
হ্যাঁ, কি দরকার বলুন।
আমি জয়ন্ত বাবুর সাথে একটিবার দেখা করতে চাই, আমার বড় বিপদ। উনি কোথায়, বাড়িতে আছেন তো?
বাবু ওপরে আছেন, দাঁড়ান আমি আগে অনুমতি নিয়ে আসি।
কে এসেছে মধু?
বাবু একজন লোক এসেছেন, বলছেন ওনার খুব বিপদ, আপনার সাথে দেখা করতে চাইছেন।
বেশ ওনাকে ওপরে পাঠিয়ে দাও।
আগে ঠিক আছে বাবু, চলেন ওপরে চলেন, বাবু ডাকছেন। বাবু এই যে ইনি।
ঠিক আছে মধু, তুমি এখন যাও, কোনো প্রয়োজন হলে তোমাকে ডেকে পাঠাবো।
আগে বাবু।
আরে আরে কি, আপনি এত হাঁপাচ্ছেন কেন? আগে ধীরে সুস্থে বসবেন, চলুন জল খাবেন। এই একই, আরে একই সর্বনাশ, একই কাণ্ড, আপনি দেওয়ালে মাথা ঠুকছেন কেন ওইভাবে? আরে মানিক ধরো ধরো।
হ্যাঁ হ্যাঁ শিগগিরই চলো।
কি করতে যাচ্ছিলেন বলুন তো, এরকম কেউ করে? নিন এবার একটু বিশ্রাম নিন, আপনার সব কথা শুনবো, তার আগে তো একটু আপনার মাথাটা ঠান্ডা করতে হবে। মানিক চেয়ারটা এগিয়ে দাও তো।
হ্যাঁ দিচ্ছি, এই যে
আপনি বসুন।
কি কি বুঝছো বলো তো জয়ন্ত, লোকটার হাবভাব দেখে তো সুবিধে ঠেকছে না, কখনো হাঁপাচ্ছে, কখনো নিজের চুল ধরে টানছে, আবার কখনো দেওয়ালে গিয়ে মাথা ঠুকছে। এ তো একেবারে পাগল ছাড়া আর কিছুই মনে হচ্ছে না গো।
আরে দেখোই না শেষ পর্যন্ত কি হয়, পাগল হলে কি রাস্তায় রাস্তায় গোয়েন্দা খুঁজে বেড়াতেন?
আপনারা আপনারা নিশ্চয়ই আমাকে পাগল ভাবছেন তাই না?
আহ না না, একেবারেই না। বিপদে পড়লে মানুষের মাথার ঠিক থাকে না, এটুকু অন্তত আমরা বুঝি। এখন বলুন তো, আপনার সমস্যাটা কি? কিসের বিপদ আপনার?
ভগবান জানেন আমার বিপদ কি ভয়ানক। বিনা মেঘে বজ্রপাত বোঝেন, আমার অবস্থাও ঠিক তাই। আমার মান সম্মান সব যেতে বসেছে মশাই, তার উপর সংসারেও দারুণ দুর্ঘটনা এসে উপস্থিত। ঘরে বাইরে এমন দুর্ঘটনার জেরে আমি যে সত্যি পাগল হয়ে যাইনি এটাই আশ্চর্যের বিষয়। শুধু শুধু আমি না মশাই, আমার এই দুর্ভাগ্যের ফল ভোগ করতে হবে দেশের আরেক বিখ্যাত ব্যক্তিকেও।
আপনি একটু ডিটেলে ব্যাপারটা বলুন, দেখি কোনো সলিউশন বার করতে পারি কিনা।
আমার নাম মহিমচন্দ্র রায়চৌধুরী, মহাজানি ব্যবসায় আমার একটু আধটু সুনাম আছে।
আপনি সেই মহিমচন্দ্র? আপনাকে কে না চেনে? আপনার ব্যাংকের নাম তো জগৎ বিখ্যাত মশাই, দেশে বিদেশে কত শাখা আপনাদের ব্যাংকের। সত্যি বলছি, আপনার ব্যাংকের মতো এত বড় প্রাইভেট ব্যাংক আর একটাও নেই। তা আপনার কি এমন বিপদ হলো যে আমাদের কাছে ছুটে আসতে হলো এরকমভাবে?
কী আর বলি মশাই, আমার মামলা এখন পুলিশের হাতে রয়েছে। পুলিশ কি করবে জানি না, কিন্তু আপনাদের উপরে আমার আস্থা খুব। রাস্তায় আসার সময় আমার গাড়িটা এমন বিগড়ালো, শেষমেশ আমি দৌড়ে দৌড়ে আপনাদের কাছে আসতে আমি বাধ্য হলাম। এবার বলি আমার সমস্যার কথা।
বেশ,
আপনারা নিশ্চয়ই জানেন ব্যাংক শুধুমাত্র টাকা জমা রাখে না, লেনদেনের কারবারও চালায়। অনেক বড় বড় পরিবার আমাদের কাছে গয়না, মূল্যবান জিনিসপত্র বা জমি বন্ধক রাখেন, বিনিময়ে আমরাও টাকা ধার দিই। কাল সকালে এমন এক ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন যাকে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলাম আমি। কেবল বাংলাদেশের নয়, গোটা ভারতবর্ষের লোক তার নাম জানে, এমনকি ইউরোপ আমেরিকাতেও তার নাম অপরিচিত নয়। তার অন্য কোনো পরিচয় আমি দিতে পারবো না, শুধু এটুকু জেনে রাখুন তিনি একজন মহারাজা।
বাবা, খোদ মহারাজার পদার্পণ ঘটল আপনার বাড়িতে? আচ্ছা, তারপর?
আমার বাড়িতে তার পদার্পণে আমি সম্মানিত হয়ে তাকে দেখা মাত্রই আমি অভিনন্দন দেওয়ার জন্য উদ্যত হলাম। আরে আরে, কি সৌভাগ্য আমার, আপনার মতন একজন বিখ্যাত সজ্জন ব্যক্তি পায়ের ধুলো পড়েছে আজ আমার বাড়ি। আমি তো আজ ধন্য, আপনার সেবা করতে পারলে আমি কৃতার্থ হব। ও ওরে, কে কোথায় আছিস? মহারাজের জন্য জলখাবারের ব্যবস্থা কর।
আরে না না, ঠিক আছে, দেখুন আপনি একদম ব্যস্ত হবেন না, আগে বরং কাজের কথাটা সেরে নেওয়া যাক।
হ্যাঁ হ্যাঁ, বলুন না বলুন না, এই অধম কিভাবে আপনাকে সাহায্য করতে পারে?
এই মহিমবাবু, বলছিলাম যে শুনেছি আপনারা নাকি টাকা ধার দেন।
আগে হ্যাঁ, যদি ভালো সিকিউরিটি থাকে তবে।
আসলে আজকেই আমার 30 লক্ষ টাকার ভীষণ দরকার। আমার কাছে অবশ্যই টাকার পরিমাণটা তুচ্ছ, আমি অনায়াসেই বন্ধু বান্ধবদের থেকে টাকাটা সংগ্রহ করতে পারি, কিন্তু আমি কারোর কাছে বাধ্যবাধকতা স্বীকার করতে প্রস্তুত নই, বুঝলেন?
আচ্ছা মহারাজ, কতদিনের জন্য আপনি টাকা চান?
এই ধরুন না, 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পর সমস্ত টাকা আমি সুদে আসলে ফিরিয়ে দেব।
কিন্তু আমি মহাজন, কিসের বিনিময়ে আমি 30 লক্ষ টাকা ধার দেব সেটাও তো আমার জানা দরকার।
নিশ্চয়ই নিশ্চয়ই, সেজন্য আমি প্রস্তুত হয়েই এসেছি। এই যে দেখুন,
এ তো এক চক্ষ মরক্কো কেশ।
হ্যাঁ ঠিক ধরেছেন আপনি, দাঁড়ান এটা খুলে আপনাকে একটু দেখাই।
অপূর্ব, কি বিভৎস সুন্দর, কি রোশনাই, আলোর জ্যোতি যেন ঠিকরে বেরোচ্ছে। এ তো অমূল্য রতন।
একদমই তাই মহিমবাবু, অমূল্য রতন। এই যে নরম মখমলের বিছানায় শোয়ানো বিচিত্র রত্নমুকুটটা দেখছেন, এটা আমাদের পরিবারের একটা ঐতিহ্য বলতে পারেন। অনেক প্রজন্ম ধরে আমরা এটাকে সযত্নে আগলে রেখেছি। এই মুকুটের পুরোটাই নিরেট সোনা দিয়ে তৈরি, তার ওপরে আছে ফিকে নীল রঙের 40 খানা ফিরোজা। তা সোনার কাজও অসাধারণ, আর আমি এটাকেই সিকিউরিটি হিসেবে রাখতে চাই।
মহারাজ, আপনার এই রত্ন মুকুটের কথা আমি লোকের মুখে এতদিন শুনেছি, আজকে সচক্ষে দেখার সৌভাগ্য হলো। আজ বুঝতে পারলাম যা শুনেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর এই মুকুট। আপনার মতোই আপনার মুকুটও কিন্তু খুব বিখ্যাত।
আমি যে টাকাটা চাইছি তার থেকে মুকুটের দাম দ্বিগুণ বেশি, আর এটাকেই আমি আপনার কাছে বন্ধক রাখছি। বুঝতেই পারছেন, নিশ্চয়ই বন্ধক হিসেবে সাধারণ কোনো জিনিস রাখছি না।
না মানে ইয়ে,
এর মূল্য সম্পর্কে কি আপনার কোনো সন্দেহ আছে?
না না না, বিন্দু মাত্র না, আমি শুধু ভাবছি।
ভাবছেন যে এমন অমূল্য জিনিস আমি কেন এখানে রেখে যেতে চাই, তাই তো? হ্যাঁ, আমিও রেখে যেতাম না যদি এক সপ্তাহ পর এটা ফিরিয়ে নিয়ে যাওয়ার শক্তি না থাকতো। এবার বলুন আপনার মত কি?
আমি রাজি,
কিন্তু দেখবেন এ কথা যেন পাঁচকান না হয়। খুব সাবধানে মুকুটটা রাখবেন, কেমন? এটা আমার পৈতৃক সম্পত্তি, এটা হারালে আমার রাজ্যে একেবারে ঢিঢি পড়ে যাবে। এই যে ফিরোজাগুলো দেখছেন, এর মতো পাথর সারা পৃথিবী ঘুরলেও আর একটাও পাওয়া যাবে না।
আপনি কোনো চিন্তা করবেন না, একদম নিশ্চিন্ত থাকুন, আমার কাছে মুকুটটা নিরাপদেই থাকবে। আপনার মান সম্মান খোয়া যায় এমন কোনো কাজ আমি করব না। আমি এখনই আপনার টাকার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি।
ধন্যবাদ, আমি তাহলে আজ আসি। নমস্কার।
মহারাজের তো দামি মুকুটটা রেখে তো দিলাম, কিন্তু এত বড় ঝুঁকি ঘাড়ে নেওয়া কি ঠিক কাজ হলো? এই লেনদেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক না রাখাই উচিত ছিল। ফিরোজা মুকুট যদি একবার হারায় তাহলে শুধু আমার বদনামই হবে না, আমার সর্বনাশও হবে। আচ্ছা, মুকুটটা কোথায় রাখা যায়? আমার অফিসে রাখবো? না 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 না, ওখানে রাখাটা নিরাপদ নয়। কি দেখে কি হয়ে যায়, ব্যাংকে তো এখন খালি চুরি ডাকাতি হচ্ছে। কেউ যদি সন্ধান পায় তাহলে আমার ওপরও শনির দৃষ্টি পড়তে কতক্ষণ? তাহলে কোথায় রাখা যায় মুকুটটা? হ্যাঁ, মুকুটটা বরং আমার পালিগঞ্জের বাড়িতে নিয়ে যাই, আমার আলমারিতেই বরং ওটাকে রাখবো। ওর চেয়ে নিরাপদ স্থান আর তো কিছু খুঁজে পাচ্ছি না।
বুঝলাম। তা মুকুটটা কি আপনার আলমারিতেই রেখেছিলেন শেষ অবধি?
আগে হ্যাঁ, আর সেটাই আমার কাল হলো জানেন, কি কিছুক্ষণের যে আলমারিতে রাখতে গেলাম মুকুটটা, কি সর্বনাশ হয়ে গেল জয়ন্তবাবু, কি সর্বনাশ আমার হয়ে গেল।
কেন, কি হলো তারপর?
বলছি সব বলবো বলেই তো আপনাদের কাছে এসেছি। কিন্তু তার আগে আমার পরিবারের সদস্যদের ব্যাপারে আপনাকে কিছু কথা জানিয়ে রাখি, শুনুন।
বেশ, বলুন।
আমার বাড়িতে আমার চাকর বাকরেরা শোয়ে বাড়ির বাইরে, ভিতরে থাকে তিনজন দাসী, তবে তারা পুরনো লোক, বিশ্বাসী, সকলকে সন্দেহের বাইরেই রাখা যায়। আর একজন নতুন দাসী এসেছে, তার নাম ননিবালা, অল্প বয়স, আজ কয়েক মাস হলো সে কাজ করছে, কিন্তু তার আচরণও বেশ ভালো। আমার নিজের পরিবার খুব একটা বড় নয় বুঝলেন, আমি বিপত্নিক, আমার একটি মাত্র ছেলে, নাম সুবিমল, বয়সে যুবক, জয়ন্তবাবু, আর তার জন্যই আমার যত দুর্ভাবনা। সে হচ্ছে বিলাসী, আমোদপ্রিয় আর খরুচে ছেলে, সে আমার কারবারের একেবারেই উপযুক্ত নয়। তার হাতে টাকা দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারি না, তার স্বভাবের জন্য লোকে দায়ী করে আমাকেই, বলে আমি আদর দিয়ে তার মাথা খেয়েছি। হয়তো কথাটা খুব একটা মিথ্যে নয়, একে সে আমার একমাত্র সন্তান, তার উপরে অল্প বয়সী মাতৃহারা, তার শুকনো মুখ দেখলে আমার বুক ফেটে যায়। সুবিমলের বন্ধুরা সব সম্ভ্রান্ত পরিবারের নিষ্কর্মা ছেলে, সেও তাদের মতন আমোদ প্রমোদ করতে আর দুহাতে টাকা উড়াতে চায়। তাদের এক ক্লাব আছে, সেখানে তাসের জুয়া চলে, ক্লাবে আর ঘোড়া দৌড়ের মাঠে সুমিবল যে কত টাকা নষ্ট করেছে তার কোনো হিসাব নেই। আমি তাকে মোটা মাসও হারা দিই, তাতেও তার খরচ কুলায় না, প্রতি মাসেই আমার কাছ থেকে সে অতিরিক্ত টাকা আদায় করে, মাঝে মাঝে তার সুবুদ্ধি হয়। ওইসব বিপজ্জনক বন্ধুর সম্পর্ক ছাড়বার চেষ্টা করে সে, কিন্তু সে চেষ্টা তার সফল হয় না আর একজনের জন্য, নাম তার কুমার মহেন্দ্র নারায়ণ, আমরা কুমার বাহাদুর বলে ডাকি, সে রাজবংশের ছেলে, সুবিমলের চেয়ে বয়সে বড়। অনেক দেশে বেরিয়েছে, অনেক রকম লোকের সঙ্গে মিশেছে, কথা কয় চমৎকার, দেখতেও পরম সুন্দর। সুবিমলের উপরে তার প্রবল প্রভাব, তার কথায় সে ওঠে বসে, কিন্তু তার মতামত একদম স্বাস্থ্যকর নয়। তার ভাবভঙ্গি আমার একদম ভালো লাগে না। সে আমার বাড়িতে যখন তখন আসে, আমাদের অমলাও তাকে পছন্দ করে না। বুঝলেন জয়ন্তবাবু, অমলার বয়স বেশি না হলেও লোকের চরিত্র সে বোঝে।
আচ্ছা, এই অমলাকে?
হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, অমলার পরিচয় দিতেই যাচ্ছিলাম। সে আমার এক পরলোকগত বাল্য বন্ধুর মেয়ে, আমাদেরই স্বজাতি। তার বয়স যখন 8-9 বছর, সে সময় তার বাবা মারা যায়। তখন আমাকেই অমলার ভার গ্রহণ করতে হয়। সেই থেকেই সে এই বাড়িতে আছে। আমার নিজের মেয়ের মতনই তাকে মানুষ করেছি। আমার এই অন্ধকার বাড়িতে সে আলো করে আছে সোনালি রোদের মতো। অমলা ভীষণ শান্ত, নম্র, স্নেহময়ী তরুণী। সে না থাকলে আজ আমি অচল হয়ে পড়তাম। অমলা আমার সব কথা রাখে, কেবল একটি ছাড়া। সুবিমল 2 বার ওকে বিয়ে করতে চেয়েছিল। অমলাকে সে সত্যিই ভালোবাসে, কিন্তু অমলা রাজি হয়নি। আমার দৃঢ় বিশ্বাস, একমাত্র সেই সুবিমলকে ঠিক পথে ফিরিয়ে আনতে পারে। একমাত্র অমলাই পারে সুবিমলের জীবনটাকে নতুনভাবে গড়ে তুলতে। কিন্তু এখন আমার সব আশা বিফল হয়েছে জানেন। আর তা হবার নয়।
বেশ, বুঝলাম, তারপর?
হ্যাঁ হ্যাঁ, বলছি শুনুন।
কাকা বাবু, এই নিন, ধরুন। বলছি, অনেক রাত হলো, এবারে তো শুয়ে পড়তে হবে। বেশি রাত অবধি জেগে থাকলে আপনার যে শরীর খারাপ করবে।
হ্যাঁ বাবা, অমলা ঠিক কথাই বলেছে, শুয়ে পড়ো, আমরা বরং এবারে আসি।
আরে দাঁড়াও, আজকে আমার এত সহজে ঘুমিয়ে আসবে না। উবেলা যা একখানা জিনিস পেলাম না হাতে।
জিনিস? কি জিনিস কাকা বাবু? আপনাকে দেখে তো বেশ উত্তেজিতই মনে হচ্ছে।
উত্তেজিত হবো না, উত্তেজিত হওয়ারই কথা, সে তো আর যে সে জিনিস নয়।
ভনিতা না করে সোজা কথাটা বলো না বাবা, এত সাসপেন্স আর ভালো লাগছে না।
আসলে আজ সকালে এক মহারাজা এসেছিলেন আমার কাছে। তিনি আমার কাছে একটা মুকুট বন্ধক রেখে 30 লক্ষ টাকা ধার নিয়ে গেছেন। মুকুটটা যেমন তেমন মুকুট নয়, ফিরোজা মুকুট। ফিরোজা মুকুটের নাম শুনেছ?
হ্যাঁ, ফিরোজা মুকুট। ওরে বাবা, সে তো অনেক মূল্যবান, জগৎ জোড়া তার নাম রয়েছে।
একদম ঠিক বলেছিস মা।
তা একজন মহারাজা হঠাৎ অত দামি মুকুট বন্ধক রাখতে গেলেন কেন?
নিশ্চয়ই ওনার টাকার খুব প্রয়োজন ছিল।
তা মুকুটটা কতদিনের জন্য বন্ধক রাখলেন তিনি?
1 সপ্তাহের জন্য।
কাকা বাবু, বলছিলাম কি, অত দামি একটা মুকুট নিশ্চয়ই খুব সাবধানে রাখতে হবে, তাই না?
হ্যাঁ রে মা, তার বলতে, ওর জন্যই তো মুকুটটাকে বাড়িতে নিয়ে এলাম। আমার আলমারিতে যত্ন করে তুলে রেখেছি ওটাকে।
তাই নাকি? মুকুটটা আমাদের বাড়িতে আছে নাকি?
বাবু আসবো, আপনার এই পানের ডিবে কানা দিতে এসেছিলাম।
হ্যাঁ হ্যাঁ, দাও দেখি। আহ, পানটা খাসা ছেড়েছো। কিন্তু ননিবালা, খাওয়া দাওয়ার পর এরকম একটা জম্পেশ পান না হলে চলে নাকি?
আর কিছু লাগলে বলবেন বাবু। আর শুনুন, ওই জগে জল রেখে দিয়েছি, রাতে যদি পিপাসা পায় খেয়ে নেবেন। আর রাতে আর ঘরের বাইরে বেরানোর দরকার নেই, ঠিক আছে? কিছু লাগলে আমাকে ডাকবেন।
বাবা খুব ভালো, এখন আমার আর কিছু লাগবে না, তুমি এখন বরং যাও, শুয়ে পড়ো, অনেক রাত হলো।
ঠিক আছে, তাহলে শুতে যাচ্ছি, শুভরাত্রি। এলাম বাবু, এলাম, ঠিক আছে।
ফিরোজা মুকুট নিয়ে কিছু একটা বলছিলে তুমি বাবা। আচ্ছা বাবা, মুকুটটাকে কি একবার সচক্ষে দেখতে পারি?
হ্যাঁ কাকা বাবু, আমারও ভীষণ স্বাদ হচ্ছে মুকুটটা একটিবার দেখার। দেখান না কাকা বাবু, ও কাকা বাবু একটু দেখান না, দেখি কেমন মুকুটখানা।
না না, তা হয় না, মুকুটটার জন্য বিশেষ নিরাপত্তা প্রয়োজন। এইভাবে যখন তখন যেখানে সেখানে ওই মুকুটটা আমি বের করতে পারবো না।
যেখানে সেখানে মানে? এটা তো তোমার নিজের বাড়ি বাবা, আর আমরা তো তোমার আপনজন, আমাদের দেখাতে এত আপত্তি কিসের?
কত যে আপন তুমি আমার তা আমার ভালো করেই জানা আছে। কুলাঙ্গার একটা, বাপের টাকা নয় ছয় করেও শান্তি নেই।
বেশ কাকাবাবু, আপনার যখন আপত্তি রয়েছে তখন আর জোর করব না।
ভগবান করুন আজ রাত্রে যেন বাড়িতে চোর না আসে।
এসব কি অলক্ষণের কথা? দেখেছিস অমলা মা, দেখেছিস এই ছেলের মুখে কি কোনো শুভ কথা নেই? তাছাড়া আলমারির চাবি বন্ধ।
যে কোনো পুরনো চাবি দিয়ে ওই আলমারি খোলা যায়, ছোটবেলা আমি নিজে কত খুলেছি।
কিন্তু ঘরের ভেতর থাকবো আমি?
হ্যাঁ, ঘুমিয়ে
ঘুমিয়ে থাকি কি জেগে থাকি তাতে কি? এই নিয়ে তোমার সাথে আমি একটাও কথা বলতে চাই না। আমি ওপরে শুতে গেলাম। উফ, মেজাজটাই বিগড়ে দিল। ভালো কথা তো মুখে নেই, থাকবি কি করে? যত সব বদ অসভ্য ছেলেদের সাথে কি মিশলে ভালো কথা কি মুখ দিয়ে বেরোয়?
বাবা,
এ কি তুমি? তুমি আমার ঘরেও চলে এসেছো? দয়া করে একটু শান্তিতে থাকতে দাও আমায়, আর আজে বাজে বকে আমার মাথা খেও না, এমনিতেও অনেক ক্লান্ত আমি। আচ্ছা, কি চাইটা কি তোমার?
বাবা, আমাকে 2000 টাকা দিতে পারবে?
ও, এই তাহলে তোমার অভিসন্ধি? অসম্ভব, তোমাকে আর একটাও টাকা দেবো না, বুঝলে? বেরিয়ে যাও, তোমাকে যথেষ্ট টাকা দেওয়া হয়েছে, গেট আউট।
জানি বাবা, এই জন্যে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু 2000 টাকা আমার এক্ষুনি ভীষণ দরকার। টাকাটা না পেলে আমি ক্লাবে মুখ দেখাতে পারবো না।
এই মাসেই দুবার তুমি আমার কাছ থেকে টাকা আদায় করেছো, আমার কাছ থেকে আর একটা কানা করিও প্রত্যাশা করো না।
এই তাহলে তোমার শেষ কথা?
ধরে নাও তাই।
বেশ, তাহলে তো এখানে থাকার আর কোনো মানেই হয় না আমার।
আচ্ছা, নিচের সদর দরজা ঠিকঠাক বন্ধ আছে তো? সুবিমলকে তখন ধমক দিয়ে থামিয়ে দিলাম ঠিকই, কিন্তু চোর আসার সম্ভাবনা তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। একবার কি নিচে গিয়ে দেখব? হ্যাঁ, সেটাই বরং ভালো, আমি নিচে গিয়ে বরং দেখে আসি একবার নিচের সদর দরজা সব ঠিকঠাক বন্ধ আছে কিনা। ও কি অমলা মা, এত রাতে ওদিকে দরজার কাছে দাঁড়িয়ে কি করছিস?
না মানে কাকাবাবু, দরজাটা না খোলা ছিল তাই আমি দিয়ে দিচ্ছিলাম।
ও, ওদিকে দরজা খোলা ছিল নাকি? দেখেছিস দরজা খোলা ছিল অথচ কারোর হুঁশই নেই, সত্যি সবকটা অকর্মের দল। মাইনে নেওয়ার বেলায় তো সব হাত বাড়িয়ে রয়েছে যত সব, আর এদিকের কাজের বেলায় সব ফাঁকি দিচ্ছে। সত্যি অমলা মা, তোর সব দিকে খেয়াল আছে, তুই না থাকলে যে আমার সংসারের কি হতো?
না না কাকাবাবু, কি যে আপনি বলেন না, দেখুন ওইভাবে কিন্তু আর বলবেন না, আমি তো আমার কর্তব্যটুকুই পালন করেছি। আচ্ছা কাকাবাবু, আপনি কি আজ রাত্রে ননিবালাকে বাইরে যাবার জন্য ছুটি দিয়েছিলেন? না মানে এই মাত্র দেখলাম সে বাইরে থেকে ভেতরে এলো, তাই জিজ্ঞাসা করছি আর কি।
তাই নাকি? না না, এসব তো মোটেও ভালো কথা নয়। বেশ, কাল সকালে আমি নিজেই তাকে সাবধান করে দেবো। আচ্ছা, বাড়ির সব দরজা বন্ধ আছে তো?
হ্যাঁ হ্যাঁ কাকাবাবু, আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে এবারে শুতে যান তো, সব দরজাই বন্ধ করা আছে।
এখনো অবধি যতটুকু শুনলাম তাতে রহস্য ধীরে ধীরে দানা বাঁধছে মনে হচ্ছে। আচ্ছা, রাতে আপনার ঘুম কেমন হয়?
আমার ঘুম খুব একটা গাঢ় হয় না, বিশেষত কাল রাতে আমার মনটা খুব উদ্বিগ্ন ছিল বলে ভালো করে ঘুম হয়নি। গভীর রাতে হঠাৎ কি একটা শব্দে আমি জেগে উঠলাম, কান পেতে শুনতে লাগলাম, মনে হলো বাড়ির কোথাও কে যেন একটা দরজা বন্ধ করে দিল। তারপর সবাই শুনলাম পাশের ঘরে কি যেন সন্তর্পণে পা ফেলে চলে বেড়াচ্ছে। এইখানে বলে রাখা উচিত, ঘুমোবার আগে শোবার ঘরের দরজা বন্ধ করার অভ্যাস আমার ছিল না।
দরজা বন্ধ করার আওয়াজ, বেশ, তারপর কি হলো?
তখনই খাট থেকে নেমে পড়লাম আমি, দরজার পাল্লা একটু করে ফাঁক করে দেখলাম পাশের ঘরে আলো জ্বলছে এবং সেখানে দাঁড়িয়ে রয়েছে সুবিমল। তার গায়ে গেঞ্জি, পায়ে জুতো নেই, তার হাতে রয়েছে সেই ফিরোজা মুকুট। সেই মুকুটটা সজোরে মুচড়ে নুইয়ে ফেলার চেষ্টা করছিল। এক লাফে পাশের ঘরে গিয়ে রাগে কাঁপতে কাঁপতে আমি চেঁচিয়ে উঠলাম, সুবিমল!
হ্যাঁ,
চোর কুলাঙ্গার, ছি ছি, তোমাকে আমি টাকা দিইনি বলে শেষে কিনা তুমি চুরি করছিলে? তোমাকে তো ছেলে ভাবতেই আমার ঘেন্না লাগছে। হায় হায়, মুকুটটা তুই মাটিতে ফেলে দিলি হতচ্ছাড়া। দেখি 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 কি করলি, কি হাল করলি তুই এর, এ কি মুকুটটাতে তো তিনটে ফিরোজা নেই, এক প্রান্তেও তো ভাঙা। বদমাইশ, তুই এটা ভেঙে ফেলেছিস, আমার 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 মান সম্মান তুই ধুলোই লুটিয়ে ফেলেছিস। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল ওই তিনখানা পাথর?
চুরি গেছে বাবা।
তুই চুরি করেছিস?
না,
তুই কেবল চোর নস, তুই মিথ্যাবাদীও। আমি দেখলাম আমি দেখলাম আরো পাথর চুরি করবার জন্য তুই ওই মুকুটটা নিয়ে ধস্তাধস্তি করছিস।
বাবা, তুমি আমাকে যথেষ্ট গালাগাল দিয়েছ, এরপরে এই বিষয় নিয়ে আমি আর কোনো কথাই বলবো না। কাল সকালেই আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব, নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করব।
হ্যাঁ, কাল সকালে তোকে এই বাড়ি থেকে যেতে হবে বটে, কিন্তু পুলিশের সঙ্গে।
বেশ, তবে তাই হোক।
কি কি হয়েছে কাকাবাবু, চারিদিকে এত সরগোল কিসের? কাকাবাবু, ও কাকাবাবু, কি 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 হয়েছেটা? কি
কি হয়েছে নিজের চোখেই দেখ মা, এই শয়তান হতচ্ছাড়া আমার আলমারি থেকে ফিরোজা মুকুট চুরি করেছিল। হাতে নাতে ধরেছি ব্যাটাকে, ওকে আমি পুলিশে দেব, ওকে আমি পুলিশে দেব, আমি ছাড়বো না তোকে সুবিমল, আমি তোকে ছাড়বো না।
কি না, এ হতে পারে না, না 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 না, কখনো হতে পারে না কাকাবাবু, আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে।
কি হলো তোর মা, জ্ঞান হারালো নাকি? অমলা মা, এই অমলা মা, ওঠ, শুনতে পাচ্ছিস আমার কথা? ও এই অমলা মা, এই কে কোথা আছিস, শিগগিরি জল নিয়ে এসো, আমার অমলা মা যে জ্ঞান হারিয়েছে। এই কে কোথা আছিস, শিগগিরি শিগগিরি তাড়াতাড়ি আয়। যাই হোক, পরের সকালের কথা।
কে?
থানা থেকে আসছি, দরজা খুলুন। এ বাড়ি থেকে থানায় অভিযোগ জানানো হয়েছিল, মুকুট চুরির কেস, চোর নাকি এ বাড়িতেই রয়েছে। তা আপনাদের মধ্যে মহিমচন্দ্র রায়চৌধুরী কে? উনিই অভিযোগ জানিয়েছেন।
আগে আমি মহিমচন্দ্র রায়চৌধুরী।
তা আপনার অভিযোগ অনুযায়ী চোরকে আপনি ধরে ফেলেছেন, তাই তো?
আগে হ্যাঁ স্যার।
চোরকে কি আপনি চেনেন?
আগে হ্যাঁ স্যার, খুব ভালো করেই চিনি, সে আমার নিজের ছেলে সুবিমল।
স্ট্রেঞ্জ, বাবা হয়ে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দেবেন?
সে এখন আমার ছেলে নয়, সে একটা চোর, একটা অপরাধী, আমার বংশের মুখে চুনকালি দিয়েছে সে, আমি চাই অপরাধী শাস্তি হোক।
আই সি।
বাবা, তাহলে তুমি আমাকেই চোর সাব্যস্ত করলে?
তাছাড়া আর উপায় নেই, আমি তো নিজের চোখে অবিশ্বাস করতে পারি না।
তাহলে অন্তত 5 মিনিটের জন্য আমাকে একবার বাড়ির বাইরে যেতে দাও।
বুঝেছি, তুমি সরে পড়তে চাও তাই না? তা হয় না, কেবল এক শর্তে আমি তোমাকে ক্ষমা করতে পারি, এই তিনখানা পাথর যদি তুমি আমাকে ফিরিয়ে দাও।
তোমার ক্ষমা যে চায় তাকে তুমি ক্ষমা করো, আমি ক্ষমা প্রার্থী নই।
এই যে মিস্টার, তোমার হম্বি তম্বি সব থানায় গেলে বেরিয়ে যাবে, শ্রীঘরের হাওয়া খেয়েছো কোনোদিন? খাওনি তো, এবার থেকে টের পাবে শ্রীঘরের হাওয়া কাকে বলে। একে তো চুরি করতে গিয়ে ধরা পড়েছো, তার উপর এত বড় বড় কথা বলছো। কনস্টেবল, একে নিয়ে যাও।
ইয়েস স্যার। এই চল 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 চল, আগে থানায় চল।
আমাকে ছেড়ে দিন। ওহ, আরে আরে আরে, আমাকে ছেড়ে দিন। আরে,
আপনার বাড়িটা আমি একটু সার্চ করে দেখতে চাই, হয়তো যে তিনখানা পাথর মিসিং সেগুলো পেলেও পেয়ে যেতে পারি।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সার্চ করুন না।
ভালো করে সার্চ করো, একটা কোণাও যেন বাকি না থাকে।
স্যার সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো কিচ্ছু পেলাম না স্যার। পাথরগুলো মনে হয় এ বাড়িতে নেই।
ঠিকই বলেছ, আমিও অনেক খুঁজলাম কিন্তু কিচ্ছু পেলাম না। মনে হচ্ছে পাথরগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। চলো মহিমচন্দ্রবাবুকে গিয়ে বলি। সরি মহিমচন্দ্রবাবু, আমরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু ওই তিনটে ফিরোজা পাথর কোথাও পেলাম না। হয়তো আপনার ছেলে অন্য কোথাও লুকিয়ে রেখেছে পাথরগুলো। তবে আপনি চিন্তা করবেন না, পুলিশের কাছে তাকে স্বীকার করতেই হবে। আমাদের হাত থেকে সে কিছুতেই পার পাবে না।
প্লিজ স্যার একটু দেখুন, পাথরগুলো না পাওয়া গেলে আমার মান সম্মান কিছু থাকবে না, আমার ব্যবসা লাঠে উঠে যাবে। প্লিজ স্যার, প্লিজ স্যার একটু দেখুন।
আপনি আমাদের ওপর একটু ভরসা রাখুন, আপনার পাথর আপনি ঠিক পেয়ে যাবেন। এখন চলি, নমস্কার।
শুনলেন তো সবই, এ আমার দুর্ভাগ্যের কাহিনী। ভগবান আমি এখন কি করব, আমি এখন কি করব। এক রাত্রেই আমি আমার সম্মান, আমার বন্ধকি রত্ন, আমার সন্তানকে হারালাম। আমি এখন কি করব, আমি এখন কি করব জয়ন্ত বাবু, আমি এখন কি করব।
আপনি দয়া করে উত্তেজিত হবেন না। দেখুন আমি আপনার পরিস্থিতিটা বুঝতে পারছি। আপনি যখন একবার আমার কাছে এসে পড়েছেন তখন চিন্তার কোনো কারণ নেই। আমি আমার সবটুকু দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব, আমাকে খালি একটু চিন্তা করতে দিন। মহিমবাবু, আপনার বাড়িতে কি খুব বেশি লোকের আনাগোনা আছে?
মাঝে মাঝে দু একজন আত্মীয় কুটুম খবরাখবর নিতে আসেন, বাইরের লোকের মধ্যে নিয়মিত আনাগোনা করেন কুমার বাহাদুর।
আপনি কি সামাজিকতা রক্ষার জন্য নানা জায়গায় আসা যাওয়া করেন?
সুবিমল করে, আমি আর অমলা বাড়িতেই থাকি, সামাজিকতার জন্য আমাদের মাথা ব্যথা নেই।
এরকম তরুণীর কথা কিন্তু কম শোনা যায়। আপনার কথা শুনে বোঝা যায় মুকুটের ব্যাপারে অমলা দেবী অত্যন্ত মর্মাহত হয়েছেন।
আগে হ্যাঁ আমার চেয়েও।
সুবিমলবাবু যে অপরাধী সে বিষয়ে আপনাদের কোনো সন্দেহ নেই।
কি করে থাকবে, আমি যে নিজের চোখে দেখেছি।
যে শব্দ শুনে আপনার ঘুম ভেঙে যায় সে সম্বন্ধে পুলিশের কি মত?
তাদের মতে সুবিমল ঘর থেকে বেরিয়ে হঠাৎ দরজা বন্ধ করে দিয়েছিল।
হ্যাঁ বাজে কথা, চোর কখনো পাড়া জাগিয়ে চুরি করে না, শব্দ হয়েছে অন্য কারণে, এ বিষয়ে আমি নিশ্চিত।
কারণটা কি?
আমি তা জানি না। মহিমবাবু, মামলাটা আপনি সহজ মনে করছেন কিন্তু আমার মতে এটা হচ্ছে জটিল মামলা। আপনি অনুমান করছেন আপনার ছেলে নিজের ঘরের দরজা সশব্দে ভেজিয়ে আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছেন, তাহলে তিনি মুকুটটা কখন চুরি করলেন? আর এই অল্প সময়ের মধ্যে পাথর তিনখানা লুকিয়েই বা রাখলেন কোথায়? না মহিমবাবু না, এই ঘটনার মধ্যে আছে অজানা কোনো রহস্য।
কি রহস্য?
সেটাই তো এখন আবিষ্কার করতে হবে। আপাতত আপনি আপনার ঠিকানা রেখে বাড়ি ফিরে যান, একটু পরেই আমরা ঘটনাস্থলে গিয়ে হাজির হব।
বেশ জয়ন্তবাবু, আমি কিন্তু অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম।
আশা করি আপনি নিরাশ হবেন না।
বড় রাস্তার কাছে তো চলেই এলাম, এখান থেকে আর কত দূর বলো তো মহিমবাবুর বাড়ি?
উনি যা ঠিকানা দিয়েছিলেন তাতে মনে হচ্ছে বড় রাস্তার থেকে অনেকটাই ভেতরে ঢুকতে হবে। চলো আর একটু এগিয়ে দেখি।
ওই দেখো ওই মস্ত বাড়িটা, মনে হচ্ছে মহিমবাবুর বাড়ি।
হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, চলো যাওয়া যাক। দেখেছো মানিক, মহিমবাবু দাঁড়িয়ে রয়েছেন বড় ফটকের কাছে, মনে হয় আমাদের জন্যই অপেক্ষা করছেন।
আপনারা এসে গেছেন, আসুন আসুন আসুন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম।
মানিক তুমি খানিকক্ষণ মহিমবাবুর সাথে কথাবার্তা বলো, আমি ততক্ষণে একটু বাড়ির চারিদিকটা ঘুরে দেখে আসি।
ঠিক আছে জয়ন্ত।
আসুন মানিকবাবু, আসুন আসুন, আপনি বৈঠকখানায় বসবেন, চলুন।
হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, বেশ বসে কিছুক্ষণ গল্প করা যাবে। কোন আপনার বাড়িখানা কিন্তু বেশ মহিমবাবু, বৈঠকখানাটিও চমৎকার।
ধন্যবাদ, আসলে অনেক খেটে খুঁটে এইটুকুই তৈরি করতে পেরেছি।
কাকাবাবু, মানে একটা কথা বলার ছিল আর কি। বলছি কি, আপনি সুবিমলদাকে ছেড়ে দিতে বলেছেন তো?
না মা, ব্যাপারটা শেষ পর্যন্ত না দেখলে চলবে না।
না না কাকাবাবু, দোহাই আপনার, আপনি এরম করে বলবেন না। এই এই আমি বলছি আপনাকে, বিশ্বাস করুন, সুবিমলদা নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ।
তাহলে অপরাধী কে?
আমি জানি না কাকাবাবু, কে আসল অপরাধী, কিন্তু সুবিমলদা পুলিশের হাতে, এই কথা যে কল্পনাও করা যায় না।
সুবিমলকে তুমি ভালোবাসো, তাই আমার অবস্থা তুমি বুঝতে পারছো না মা। কেবল পুলিশ নয়, আমি আর এক ভদ্রলোককেও মামলাটা তদারক করবার জন্য নিয়ে এসেছি।
কে, এই ভদ্রলোক নাকি?
না, ওনার বন্ধু। আমি তাকে কাঁচা রাস্তার ভিতরে ঢুকতে দেখেছি।
কি, কাঁচা রাস্তায়? সেখানে আবার যাবার কি আছে? আচ্ছা কাকাবাবু, ওই যে ওই যে ওই যে ভদ্রলোক এদিকেই আসছেন, উনি কি তিনি?
হ্যাঁ মা।
ঈশ্বরী, গলিটায় ঢুকে পায়চা কাদা লেগে গেল না, এখন ভালোই ভালো উঠলে হয়, পাপসে ঘষে উঠবে না মনে হচ্ছে।
আমার সুবিমলদা নিশ্চয়ই এই কাজটা করেননি, কি বলেন?
আপনার কথা সত্যি হলে খুশি হব। আপনি বুঝি অমলা দেবী, আপনাকে দু একটা প্রশ্ন করব।
নিশ্চয়ই করুন না, এটা আবার জিজ্ঞাসা করবার কি আছে?
গেল রাত্রে আপনি কোনো শব্দ শুনেননি?
কই, কোনো শব্দই তো শুনিনি, তবে কাকাবাবুর গলার শব্দ শুনে আমি ঘর থেকে বেরিয়ে এসেছিলাম।
কাল রাত্রে বাড়ির সব দরজা ভেতর থেকে বন্ধ ছিল?
হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে, বাড়ির সব দরজা ভেতর থেকেই বন্ধ করা ছিল।
আজ সকালে উঠেও কোনো দরজা খোলা ছিল না?
না না, আজ সকালেও কোনো দরজা খোলা ছিল না।
আপনাদের নতুন দাসী রাতে বাড়ির বাইরে গিয়েছিল কি?
হ্যাঁ গেছিল তো, এই আমি নিজের চোখে দেখেছি। আর তাছাড়া কাকাবাবু যখন আমাদের কাছে মুকুটের কথাখানা বলছিল না, তখন কিন্তু সে ঘরের ভিতরে পানের ডিবে দিতে এসেছিল, আমার স্পষ্ট মনে আছে।
তাহলে আপনার সন্দেহ হচ্ছে ননিবালা মুকুটের খবর বাড়ির বাইরে অন্য কাউকে দিতে গেছিল, তাই তো?
এইসব প্রশ্নের মানে হয় না, আমি নিজে দেখেছি মুকুটটা ছিল সুবিমলের হাতে।
একটু অপেক্ষা করুন মহিমবাবু, ওসব কথা পরে হবে। আপনি ননিবালাকে খিড়কির ফটক দিয়ে ফিরে আসতে দেখেছিলেন?
হ্যাঁ বললাম তো, ফটকের বাইরে ছায়ার মতো একটা লোককেও দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, জানেন।
সে কে হতে পারে?
আমার ধারণা সে কাঙালিচরণ ছিল, এ পাড়ার মুদির ছেলে কাঙালিচরণ। ননিবালাকে তো সে বিয়ে করতে চায়, আমি সবই জানি।
সে বোধহয় ফটকের বাঁ পাশে দাঁড়িয়েছিল।
হ্যাঁ হ্যাঁ, ফটকের বাঁ পাশেই তো দাঁড়িয়েছিল।
আচ্ছা, তার একটা পা কি কাঠের?
উমা, কি আশ্চর্য! মানে তার যে একটা পা কাঠের, এ কথা আপনি কেমন করে জানলেন?
সেটা না হয় সাসপেন্স থাক মহিমবাবু, এইবারে আমি আপনার শোবার ঘরটা দেখতে চাই। না না, আরেকটা কথা, এই বৈঠকখানায় দেখছি তিনটে দরজা রয়েছে। এক যেই দরজা দিয়ে আমি ঢুকলাম, ওটা দিয়ে তো বাইরের লোক এখানে আসে, তাহলে ওই দ্বিতীয় দরজা দিয়ে কোথায় যাওয়া যায়?
বাড়ির ভিতর মহলে।
আর ওই দরজাটা?
ওটা দিয়ে বেরিয়ে বাগান পেরিয়ে খিড়কির ফটকের দিকে যাওয়া যায়।
বেশ, আমি একবার পরীক্ষা করে দেখতে চাই চৌকাঠের তলাটা। মানিক, তুমি আমাকে আতশ কাজটা একটু এগিয়ে দাও তো।
হ্যাঁ জয়ন্ত, এই নাও।
যা ভেবেছিলাম ঠিক তাই, ঠিকই অনুমান করেছিলাম তার মানে। মহিমবাবু, এইবার উপরে চলুন। মহিমবাবুর শোয়ার ঘরটা মাঝারি দেখছি, একদিকে একটা খাট, ওদিকে একটা ড্রেসিং টেবিল, এই পাশে একটা আলমারি আর খান্দুই চেয়ার, ব্যাস, এছাড়া আর কোনো আসবাবই নেই। আচ্ছা মহিমবাবু, মুকুটটা কি এই আলমারিতেই আছে?
আগে হ্যাঁ জয়ন্তবাবু।
বেশ, একবার আলমারির চাবিটা দিন তো, খুলে দেখতে হবে।
এই নিন চাবি।
খোলার সময় কোনো শব্দ হলো না, এই জন্যই আপনার ঘুম ভাঙেনি। দেখো হে মানিক, এই সেই ফিরোজা মুকুট, এটা নিয়েই যত কাণ্ড।
অপূর্ব, এ তো অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্য, একভাবে তাকিয়ে থাকলে যেন চোখ জুড়িয়ে যায়। কেবল অপূর্ব ফিরোজাগুলোই দৃষ্টিকে আকর্ষণ করে না, যে স্বর্ণকার এই মূর্তিটি গড়েছে নিশ্চয়ই সেও একজন উঁচু দরের শিল্পী।
আচ্ছা মহিমবাবু, মুকুটের যে দিকটা ভেঙে গেছে, আপনি আরও একটু ভেঙে ফেলতে পারেন সেই দিকটা?
সর্বনাশ, বলেন কি মশাই, সে আমি প্রাণ থাকতেও পারবো না।
বেশ, আপনি না পারেন, আমি পারি কিনা দেখা যাক।
আরে আরে,
না, ভাঙা তো দূর, দোমড়াতেও পারলাম না, একজন সাধারণ মানুষের ক্ষমতা হবে না। আর একটা কথা, মুকুটটা এইভাবে এখনই যদি ভেঙেও ফেলা যায়, তাহলে ঠিক পিস্তল ছোড়ার মতো একটা বিকট আওয়াজ হওয়ার কথা। আপনি পাশের ঘরে সুবিমলকে মুকুটটা নিয়ে ধস্তাধস্তি করতে দেখেছেন, অথচ এরকম কোনো আওয়াজ শোনেননি, এটা বড় আশ্চর্যের ব্যাপার।
কি জানি মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না।
আপনারা এখানে বসুন, এখন আমি একলা একবার বাড়ির বাইরে যেতে চাই।
কি মশাই, আপনার বন্ধুটি কি নিরুদ্দেশ হয়ে গেলেন নাকি? এক ঘন্টা হতে চলল প্রায়। জয়ন্তবাবু কোথায় গেলেন বলুন তো, আমি বরং একবার গিয়ে দেখে আসি।
ওহো, এই ভুলটি ভুলেও করবেন না, জয়ন্ত যখন আমাদের এখানে বসতে বলেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাদের নিয়ে যাওয়ার হলে তখনই নিয়ে যেত, কিন্তু তা যখন নেয়নি তার মানে আমাদের ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
কিন্তু এভাবে আর কতক্ষণ, আমি যা ধৈর্য ধরে রাখতে পারছি না।
পেশেন্স পেশেন্স মহিমবাবু, পেশেন্স। সবুরে মেওয়া ফলে জানেন তো, ওই তো জয়ন্ত এসে পড়েছে।
মহিমবাবু, এখানে যা যা দেখার সব আমি মোটামুটি দেখে নিয়েছি, এবার একটু বাড়ি যেতে হবে।
কিন্তু আমার রত্ন তিনখানা কোথায়?
তা আমি বলতে পারবো না।
বেশ, বুঝতে পারছি, আমার ভাঙা কপাল আর জোড়া লাগবে না।
আমার সুবিমলদাকে রক্ষা করুন, বাঁচিয়ে দিন আমার সুবিমলদাকে।
রক্ষাকর্তা ভগবান আমি নই মহিমবাবু, আমি পেশাদার গোয়েন্দা নই, কাজ করি শখের খাতিরে, কিন্তু আমি পারিশ্রমিক নেব না বটে, তবে চোরাই পাথর তিনখানা ফিরে পেতে হলে আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে।
বলেন কি, তাহলে কি আমি সেগুলো ফেরত পাব? বলুন বলুন, আমাকে কত টাকা দিতে হবে?
আন্দাজ তাও আজ বলতে পারছি না, কাল সকাল 10টার সময় দয়া করে একবার আমার বাড়িতে যাবেন, আশা করি সেই সময় আপনাকে আলোকিত করতে পারবো। এখন চলি। নমস্কার মানিক, এসো। অমলা দেবী, আসি।
কি বুঝলে ভাই জয়ন্ত, তোমার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে তুমি সবটা আন্দাজ করে ফেলেছো। আমি কিন্তু ভাই এখনো গোলক দাদায় পথ হাতড়ে বেড়াচ্ছি। আরে আরে, হুঁ মানে কি, কিসের কি সুবিধা করলে একটু বলো। আরে এই জয়ন্ত, বুঝেছি তুমি আজ মুখে কুলু পেটেছ, কি তাই তো, কিছু বলবে না তুমি? বেশ, আর কি করা যাবে, ঠিক আছে।
বেশি কথা না বলে চুপচাপ হাঁটো মানিক, বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, তারপর আমাকে আবার বেরোতে হবে।
এই ওবেলায় আবার কোথায় যাবে, মহিমবাবুর বাড়ি থেকে তো সবে ঘুরে এলাম।
বললাম না বেশি কথা বলো না, কোথায় যাব সে দেখতেই পাবে।
কে?
হে মধু, আমরা, দরজা খোলো।
বাবু আপনারা আয়া পড়ছেন, চা খাবেন? চা বসাই।
তোমাকে ব্যস্ত হতে হবে না, আমরা এখন চাটা কিছুই খাবো না মানিক, আমি আমার ঘরে যাচ্ছি, জরুরি কিছু কাজ আছে।
বাবা, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে দেখছি, মনে হয় কাজটা খুবই সিরিয়াস।
দেখো তো মানিক, আমাকে কি চেনা যাচ্ছে?
আরে বাবা, এ কি ভেগ ধরেছো জয়ন্ত! চেহারায় তো পুরো আমূল পরিবর্তন। কানে বিড়ি গোজা, গায়ে আদময়লা মেরজাই, রঙিন চিটের লুঙ্গি, পায়ে আবার বাটা কোম্পানির ছেঁড়া কাদামাখা রবারের জুতো। একদম পয়লা নম্বরের ভবগুড়ে মূর্তি তো গো। যাই বলো ভাই, প্রথমে আমি তো তোমাকে চিনতে পারিনি ঠিক করে।
এইরকম লোকের মুখে কিরকম গান মানায় বলতে পারো? এই গানটা কি চলবে? ওরে আমার কমলা লেবু প্রাণ, সিলেটে জন্ম তোমার বেলে ঘাটায় প্রাণ।
চলবে চলবে, সব চলবে। তা এই বেশে কোথায় যাচ্ছ হে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
ভবগুড়ে যেখানে যায় রাস্তায়। মধু, ও মধুসূদন।
আগে আমাকে ডাকতেছিলেন বাবু, এ কি?
হ্যাঁ ডাকছিলাম, শোনো। সারাদিনটাই হয়তো পথে পথে টোটো করে ঘুরে মরতে হবে আমাকে, কিন্তু উদরদেশ তো ততক্ষণ শূন্য থাকতে রাজি হবে না। চটপট খানকয় শশা আর চিকেনের স্যান্ডউইচ বানিয়ে কাগজে মুড়ে দিয়ে দাও।
আগে বাবু, ঠিক আছে, আমি এখনই সব ব্যবস্থা করে দিচ্ছি।
মধু চাটা কিন্তু বেশ ভালোই করে, খেলেই শরীরটা একদম চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু জয়ন্তটা যে কোথায় গেল! একা একা কি আর চা খেতে ভালো লাগে? ও থাকলে না হয় একটু গল্প গুজব করতে করতে খাওয়া যেত। জয়ন্ত সেই কোন সকালে বেরিয়েছে? এখন তো প্রায় 5টা বেজে গেল, এখনো তো কোনো পাত্তা নেই। ওফ, মাঝে মাঝে এমন সব কাণ্ড ঘটায় না জয়ন্ত যে কি আর বলবো। ছদ্মবেশ ধরে তো বেরোলো, আবার কেউ চিনে টিনে ফেলল না তো ওকে? না না, জয়ন্ত এত কাঁচা কাজ করে না। আরে আমি নিজেই তো ঠিক করে চিনতে পারিনি ওকে। এখন আবার কে এলো? মনে হয় জয়ন্ত ফিরল।
মধু, এ মধু, এই এই দেখ তো কে এসছে।
যাই বাবু। ও বাবু, আপনি ফিরলেন? সারাদিন কোথায় ছিলেন কোন দেখি? আপনার চিন্তায় তো আপনার বন্ধু পাগল হবার জোগাড়।
এখনও তো কথা বলার সময় নেই মধু, আমার কাজ এখনো শেষ হয়নি। তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে দাও, আমাকে আবার বেরোতে হবে।
সে কি আবার বেরোবে? এই তো ফিরলে তুমি। তা তোমার হাতে দড়ি দিয়ে বাঁধাওগুলো কি গো? দেখে তো মনে হচ্ছে একজোড়া পুরনো লপেটা জুতো।
এটাই হচ্ছে আমার ব্রহ্মাস্ত্র, বুঝেছ?
তার মানে নিশ্চয়ই তোমার কোনো গোয়েন্দাগিরির প্রমাণ কি, তাই তো? নাও এখন এসো, চাটা খেয়ে নাও আমার সঙ্গে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি।
হ্যাঁ, চা খেতেই তো বাড়িতে এলাম, চা খাওয়া হলেই আমার অভিযান আবার শুরু।
আবার যাবে কোথায় তুমি?
এই বালিগঞ্জের এদিক সেদিক, আমার জন্য অপেক্ষা করো না, ফিরতে রাত হতে পারে।
বাবু আপনার চা।
হ্যাঁ হ্যাঁ, দাও দাও, এখন এই চাটার বড্ড প্রয়োজন ছিল। মনটা জুড়িয়ে গেল পুরো, সারাদিন রোদে রোদে ঘুরে বড্ড ক্লান্ত লাগছিল, এখন এই চাটা খেয়ে বেশ ফুরফুরে লাগছে।
জয়ন্ত, ওদিককার খবর আশাপ্রদ তো?
মন্দ নয় মন্দ নয়, অভিযোগ করার কিছুই নেই। দুপুরে মহিমবাবুদের পাড়াতেও গিয়েছিলাম, কিন্তু তার বাড়ির ভেতর ঢুকিনি। ভারী মনের মতো মামলা হে, কাজটা করে মজা আছে। কিন্তু যাক, এখন আমার গাল গল্প করার সময় নেই, আমি উঠি। এখনই আবার সম্ভ্রান্ত সমাজে প্রবেশ করার জন্য বেশ পরিবর্তন করতে হবে। যাই, স্নানটা সেরে আসি।
জয়ন্তর চোখে মুখের ফুরফুরে মেজাজটা দেখে মনে হচ্ছে মামলাটা সুরাহা হতে আর বেশি দেরি নেই। জয়ন্ত তো এখনো এলো না, এত রাত হয়ে গেল। আমাকে যদিও বলে গিয়েছিল অপেক্ষা না করতে, কিন্তু তবু না, আর জেগে থাকা যাচ্ছে না, বড্ড ঘুম পাচ্ছে এবার। যাই, বরং একটু শুয়ে পড়ি, জয়ন্তর তো এমনই স্বভাব, দিনের পর দিন কোথায় যেন গায়ে হয়ে যায়। যাক গে, ও ঠিক সময় ফিরে আসবে, এখন বেশি চিন্তা করে আর লাভ নেই। আরে জয়ন্ত যে কাল কখন ফিরলে, টেরই তো পাইনি কিছু গো। সকাল সকাল উঠেই চায়ের আসরে চলে এসেছো দেখছি, তোমাকে দেখেও তো বেশ তরতাজাই লাগছে।
এইবারে খবরের কাগজটা পড়ে শোনাও।
অমনি তোমার হুকুম শুরু হয়ে গেল তো। আব সদর দরজার সামনে একটা মোটর এসে দাঁড়ালো বলে মনে হচ্ছে।
হ্যাঁ, বোধহয় মহিমবাবু এলেন। মহিমবাবুর আসবার সময় হয়ে গেছে।
জয়ন্তবাবু, আপনি আসতে বলেছিলেন আমাকে, আমার পাথরগুলো কি খুঁজে পাওয়া গেল?
আসুন মহিমবাবু, নিন বসুন। বাবা, এক রাতেই যেন বেশি বুড়িয়ে গেছে মহিমবাবু, মাথার চুলেও যেন বেশি পাক ধরেছে, চোখ কাল বসা বসা, দেহ একেবারে যেন ভেঙে পড়েছে তার। এবার ফিরোজার সুখে উনি আবার সত্যি সত্যি না পাগল হয়ে যান।
কি পাপ করেছি যে এত দায় ঠেকছি, দুদিন আগেও আমার সুখের সীমা ছিল না, আর আজ আমি দুনিয়ায় একা, আমার সম্মান পর্যন্ত নেই। এক দুর্ভাগ্যের পর আসছে আরেক দুর্ভাগ্য। জানেন জয়ন্তবাবু, অমলা আমাকে ত্যাগ করে চলে গিয়েছে জয়ন্তবাবু, আমাকে সে ছেড়ে চলে গিয়েছে।
চলে গেছে মানে?
হ্যাঁ, আজ সকালে উঠে দেখি অমলার ঘর খালি, বিছানাতেও সে শোয়নি, টেবিলের উপরে রয়েছে তার হাতে লেখা একখানা চিঠি। কাল রাতে তাকে বলেছিলাম সে যদি আমার ছেলেকে বিয়ে করত তাহলে বোধহয় এমন দুর্ঘটনা ঘটত না। এ কথা আমি রাগ করে বলিনি, মনের দুঃখে বলেছিলাম, হয়তো বলা আমার উচিত হয়নি, কিন্তু কথাটা তার প্রাণে গিয়ে বেজেছে, কারণ চিঠিতে সে লিখেছে।
পূজনীয় কাকাবাবু, আমার মনে হচ্ছে এই দুর্ঘটনার জন্যে আমি দায়ী। আপনাদের কথা শুনলে খারুকে আজ আর দুর্বহ দুর্ভাগ্যের ভার সামলাতে হতো না। এরপরেও কোন মুখ নিয়ে আর আপনাদের আশ্রয়ে বাস করি বলুন তো? তাই অনেক ভেবে চিনতে চিরদিনের জন্য আমি বিদায় নিলাম। আমার ভবিষ্যতের জন্য ভাববেন না, কারণ সে সম্বন্ধে আমি নিশ্চিন্ত হয়েছি। আর একটা নিবেদন আছে, আমাকে আর খোঁজাখুঁজি করবেন না, কেননা খোঁজাখুঁজি করাটাই আপনাদের বৃথা হবে, আমাকে আর খুঁজে পাবেন না কোনোদিনও। কিন্তু মরি আর বাঁচি, আমাকে একান্ত আপনারই বলে জানবেন। ইতি প্রণতা অমলা।
এ চিঠির অর্থ কি জয়ন্তবাবু? অমলা কি আত্মহত্যা করতে চায়?
না না মহিমবাবু, অমলা দেবী মোটেই আত্মহত্যা করবেন না, সমস্যার এর চেয়ে ভালো সমাধান আর হতেই পারে না। আমার মনে হচ্ছে আপনার বিপদের মেঘ এবারে কেটে যাবে।
বিপদের মেঘ কেটে যাবে? আপনি নিশ্চয় সব জানতে পেরেছেন। কোথায় মুকুটে সেই ভাঙা অংশ?
তার জন্য আপনি কত টাকা ব্যয় করতে পারেন?
আগে মান তারপর টাকা, তার বিনিময়ে আমার সমস্ত সম্পত্তি আমি দিয়ে দিতে রাজি।
অতটা বেশি অগ্রসর হবার দরকার নেই মহিমবাবু, প্রত্যেকটা পাথরের জন্য 10,000 টাকা দিলেই হবে।
10,000 কেন, আমি 20,000 টাকা দিতে প্রস্তুত।
বাড়াবাড়ি করে লাভ নেই, আপনার কাছে পেন আর চেক বই আছে?
বেশ, তিনখানা পাথরের জন্য দিন 30,000 টাকা।
আপনি একটু বসুন, আপনাকে কিছু দেখানোর আছে আমার। দেখুন তো, এই আপনার ফেরোজা মুকুটের সেই ভাঙা অংশ কিনা?
এই তো, এই তো, এই তো সেই তিন কোণা সোনার উপরে বসানো তিনখানি ফিরোজা। হারানিধি, আপনি খুঁজে পেয়েছেন, আমি আমি বেঁচে গেলাম, আমি বেঁচে গেলাম।
আপনার আরো কিছু কর্তব্য আছে।
আরো কিছু কর্তব্য? বুঝেছি, আপনি পুরস্কার চান, তাই তো? বলুন, কত হাজার টাকা চান? আপনি যা চান আমি তাই দেব।
এক টাকাও চাই না।
তবে কি কর্তব্যর কথা বলছেন?
আপনার কর্তব্য হচ্ছে সুবিমলের কাছে ক্ষমা প্রার্থনা করা।
আমি ক্ষমা প্রার্থনা করব কেন?
সুবিমলের মতো পুত্র যে কোনো পিতার মুখোজ্জ্বল করতে পারে।
আপনি কি বলছেন?
ঠিক কথাই বলছি।
তবে কি, তবে কি পাথর তিনখানা সে চুরি করেনি?
না, তিনি নিরপরাধ।
বলেন কি এ বিষয়ে আপনি কি নিশ্চিত?
একেবারে নিশ্চিন্ত।
তাহলে এখনই আমি থানায় গিয়ে এ সুসংবাদটা তাকে দিয়ে আসছি।
এ সংবাদ তার জানতে বাকি নেই। কাল আমি নিজেই তার সঙ্গে দেখা করেছিলাম। তিনি যখন কিছুতেই আসল ব্যাপার ভাঙতে রাজি হলেন না, তখন আমি যা অনুমান করছিলাম সেটা তাকে খুলে বললাম। তারপর তাকে স্বীকার করতে হলো যে আমার অনুমানটাই সঠিক।
সবই যে অদ্ভুত রহস্য বলে মনে হচ্ছে আমার, ভগবানের দোহাই, আমাকে সব কথা খুলে বলুন।
হ্যাঁ, বলবো বই কি, পায়ে পায়ে কিভাবে আমি অগ্রসর হয়েছি তাও আপনাকে বলবো। কিন্তু তার আগে আর একটা কথা শুনুন। এই চুরির সাথে অমলা দেবী আর কুমার বাহাদুরের যোগাযোগ আছে।
অমন কথা মুখেও আনবেন না, আমার অমলা, এ অসম্ভব, এ কি করে হতে পারে?
দুঃখের বিষয় এটাই, অসম্ভবই হয়েছে সম্ভব। এই কুমার বাহাদুর হচ্ছে এক নম্বর বড় ঘরের ছেলে, সর্বহারা জুয়ারি। তার না আছে হৃদয়, না আছে বিবেক বুদ্ধি। তার চরিত্র যে কতখানি জঘন্য, আপনি বা সুবিমল কেউই তা জানেন না। অমলা দেবী তো সংসারে অনভিজ্ঞ তরুণী, তিনি তার স্বরূপ বুঝবেন কেমন করে? তিনি তার সুন্দর মুখ দেখে ভুলেছেন, তার প্রত্যেকটা মিথ্যে কথা বিশ্বাস করেছেন। সে নিশ্চয়ই তাকে বিবাহ করবে বলে অঙ্গীকার করেছিল। দুজনের মধ্যে দেখাশোনাও হতো প্রায় রোজই।
এসব কথা আমি বিশ্বাস করতে পারবো না, পারবো না, কিছুতেই আমি পারবো না।
শুনুন মহিমবাবু, আমি মামলাটাকে যেভাবে দাঁড় করিয়েছি তার মধ্যে যে ভুলচুক কিছু নেই এমন কথা জোর দিয়ে বলতে পারি না, খানিক অস্পষ্টতা থাকবেই। অমলা দেবীকে পেলে সে অস্পষ্টতা দূর করা যেত, কিন্তু তিনি তো এখন যবনিকার অন্তরালে। তা যাই হোক, ঘটনার রাত্রে আপনি নিচে নেমে দেখেছিলেন খিড়কির ফটকের দিকে যাবার জন্য বৈঠকখানায় যে দরজাটা আছে অমলা সেটা বন্ধ করে দিচ্ছেন। আসলে বাইরে সেখানে ছিল কুমার বাহাদুর, দরজার কাছে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছিলেন অমলা। তিনি কথা প্রসঙ্গে নিশ্চয়ই তাকে বলেছিলেন ফিরোজা মুকুটের কথা। শুনেই কুমার বাহাদুরের মনে জাগ্রত হয় দুর্দান্ত লোভ। সে ঠিক কী প্রস্তাব করে বলতে পারবো না, খুব সম্ভবত মুকুটটা সে খালি একবার দেখতে চেয়েছিল। অমলা যে আপনাকে অত্যন্ত স্নেহ করেন তাতে সন্দেহ নেই। প্রথমটা নিশ্চয়ই তিনি এই বিপজ্জনক প্রস্তাবে রাজি হননি, কিন্তু কুমার বাহাদুর শেষটায় তাকে বুঝিয়ে দেয় যে মুকুটটা কেবল একবার চোখে দেখলে কারোর কোনো ক্ষতিই হবে না। সে মুকুটটা দেখবার জন্য গভীর রাতে আবার আসবে সেখানে। জেদাজেদিতে পড়ে অমলাকে শেষটায় সম্মতি দিতে হয়। ঠিক সেই সময় হয় আপনার আবির্ভাব। অমলা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেন, আপনার কাছে ননীবালার বিরুদ্ধে অভিযোগ করেন। আর সে অভিযোগ কিন্তু মিথ্যে নয়। টাকার জন্য আপনার সঙ্গে কথা কাটাকাটি করে সে রাত্রে সুবিমলের মেজাজ খারাপ হয়ে যায়। তার উপরে ক্লাবের দেনার জন্য তারও মনে ছিল দুশ্চিন্তা, তার ঘুম হয়নি, মাঝরাতেও জেগেছিল। হঠাৎ ঘরের বাইরে শুনতে পায় কার অস্পষ্ট পায়ের শব্দ। কৌতূহলী হয়ে উঠে দরজাটা একটু ফাঁক করে সে সবিস্ময়ে দেখতে পায় অমলা চোরের মতো সন্তর্পণে আপনার শোয়ার ঘরে গিয়ে ঢুকলেন। রাত্রেও সেখানে আলো জ্বালা থাকে, ব্যাপারটা কি জানার জন্য সুবিমল নিজের ঘরের অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে রইল এবং একটু পরেই স্তম্ভিত হয়ে দেখল আপনার ঘর থেকে অমলা আবার বেরিয়ে আসছেন, হাতে ফিরোজা মুকুট। অমলা নিচে নেমে গেলেন, পিছনে পিছনে নামল আতঙ্কগ্রস্ত সুবিমল। বৈঠকখানার দরজার কাছে পর্দার আড়াল থেকে দেখা গেল খিড়কির ফটকের দিকে যাবার দরজাটা খুলে অমলা মুকুটটা সমর্পণ করলেন বাইরের কোনো এক লোকের হাতে। সেই মুকুটটা হস্তগত করেই সরে পড়ল। এর জন্যে অমলা প্রস্তুত ছিলেন না, ভয় পেয়ে উপরে পালিয়ে এলেন। এদিকে অমলাকে ভালোবাসে সুবিমল, তাকে বিবাহ করতে চায়। পাছে অমলার নামে কলঙ্ক রটে সেই ভয়ে সে এতক্ষণ কোনো গোলমাল করতে পারেনি, কিন্তু এখন তার হুঁশ ফিরল। মুকুটটা যদি খোয়া যায় তাহলে তার বাবার কত বড় বিপদের সম্ভাবনা। সে তৎক্ষণি ছুটে ওদিককার দরজা খুলে ফেলে বাইরে গিয়ে পড়ল। তারপর খিড়কির ফটক থেকে বেরিয়ে কাঁচা রাস্তা ধরে ছুটতে লাগল। চোর তখনও বেশি দূরে যেতে পারেনি, গ্যাসের আলোয় সুবিমল তাকে চিনতে পারল। তারপর মুকুট নিয়ে টানা হ্যাচড়া আরম্ভ হলো দুজনের মধ্যে, একদিকে সুবিমল আর একদিকে কুমার বাহাদুর। টানাটানি করতে করতে সুবিমল প্রচণ্ড জোরে এক ঘুষি মারল কুমার বাহাদুরকে, তার চোখের ওপরটা কেটে গিয়ে রক্ত পড়তে আরম্ভ করল। মুকুটটা অত্যন্ত কঠিন, একজনের সাধারণ শক্তি তাকে ভাঙতে পারে না, কিন্তু দুজনের মিলিত শক্তিতে অনবরত টানা হেঁচড়ার ফলে হঠাৎ সেটা ভেঙে গেল। মুকুটটা নিয়ে সুবিমল ফিরে এলো, সেই সময় সে উত্তেজিত ছিল। সজোরে ওদিককার দরজা বন্ধ করে দিল, আর সেই শব্দেই আপনার ঘুম ভেঙে যায় সেই রাতে। শোয়ার ঘরে গিয়ে সুবিমল মুকুটটার দোমড়ানো জায়গাটা টেনে সোজা করার চেষ্টা করছিল, আর ঠিক তখনই আপনি সুবিমলকে দেখতে পান।
এও কি সম্ভব?
যেখানে সুবিমলের প্রাপ্য সাধুবাদ সেখানে আপনি তার বদনাম করে তাকে গালিগালাজ করে পুলিশের হাতে তুলে দিলেন। এর জন্য তো ওনার অভিমান হওয়াটাই স্বাভাবিক, তাই নয় কি? তার উপরে তিনি যাকে অত্যন্ত ভালোবাসেন সেই অমলাকে জড়িয়ে তার পক্ষে কোনো কথা বলা ছিল অসম্ভব, সেই জন্যই সে চুপ করেছিল। যেমন করেই হোক সে অমলা দেবীকে এই কুৎসিত কলঙ্কের হাত থেকে বাঁচাতে চেয়েছিল।
ও, এবার বুঝেছি, অমলার সব কথা ফাঁস হয়ে গেছে, এটা ভেবেই ও মুকুট দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। সত্যিই কি নির্বোধ আমি, মানুষ চিনতে পারলাম না। অমলাকে কি কম স্নেহ করতাম আমি, কিন্তু কিন্তু ও এইভাবে আমাকে আঘাত দিল। ধরা পড়বার পর সুবিমল 5 মিনিটের জন্য বাইরে যেতে চেয়েছিল, সেটা যে কেন চেয়েছিল এখন আমি বুঝতে পারছি। 3টে পাথর পাওয়া যাচ্ছে না শুনে সে নিজে চেয়েছিল সেগুলোকে খুঁজে আনতে। তখন তাকে অবিশ্বাস করে কি ভুলটাই যে করেছি, কি ভুল আমি করেছি।
এত সহজে মামলাটার রহস্য কি করে ভেদ করলাম জানেন? মেঘ আর বৃষ্টির জন্য। কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে কাদার আস্তরণ জমে গেছে। তারপর পরশুর পর থেকে বৃষ্টি থেমেছে বটে, কিন্তু মেঘে আকাশ ছেয়ে আছে, রোদ ওঠেনি, যার ফলে রাস্তাঘাটের কাদা শুকোয়নি। মানুষের পায়ের ছাপগুলো এখনও আপনার বাড়ির পাশের ওই কাঁচা রাস্তাটায় রয়ে গেছে। কাল সকালে আপনার বাড়ি গিয়ে আমি সবার আগে সেগুলোই পরীক্ষা করার চেষ্টা করেছি। কাঁচা রাস্তাটা দিয়ে বেশি লোক চলাচল করে না, বৃষ্টির জলে আগেকার সব পদচিহ্নই ধুয়ে মুছে গেছে, সুতরাং ঘটনার দিন রাতে ওখান দিয়ে কারা যাওয়া আসা করেছিল তা জানতে খুব একটা বেগ পেতে হলো না আমাকে। প্রথমেই দেখলাম খিড়কির ফটকের সামনে রয়েছে ছোট ছোট খালি পায়ের দাগ, কোনো বালক বা নারী সেখানে দাঁড়িয়ে ছিল। তার সামনেই পেলাম একটা পায়ের দাগ আর একটা গোল দাগ, বুঝলাম কোনো এক ঠ্যাঙা লোক কাঠের পা পড়ে সেখানে এসেছিল। পরে জানা গেল আপনাদের ননিবালা
তার এক ঠ্যাঙা হবু বরের সঙ্গে সেখানে দাঁড়িয়ে বাক্যালাপ করছিল। তারপর দেখলাম কোনো মানুষের শৌখিন জুতোর দাগ। বাইরে থেকে আপনাদের বাড়ির দিকে চলে গেছে, সেই সঙ্গে পেলাম আরও দুই খালি পায়ের চিহ্ন। দাগের গভীরতা আর ব্যবধান থেকে বুঝতে বাকি রইল না যে কেউ একজন খালি পায়ে ছুটতে ছুটতে বাড়ির ভেতরে গিয়ে আবার ছুটতে ছুটতে বাড়ি ফিরে গিয়েছিল। দেখেই তো মনটা খুশি হয়ে গেল, কারণ আপনার মুখে শুনেছিলাম যে সুবিমলকে আপনি যখন মুকুট হাতে দেখেছিলেন তখন সে খালি পায়ে ছিল। এক জায়গায় দেখলাম কাদার ওপরে ধস্তাধস্তির চিহ্ন, সেখানেও দেখলাম খালি পায়ের আর সেই শৌখিন জুতোর দাগ। সেখানে যে রক্তপাত হয়েছে তাও বুঝতে পারলাম। তারপর দেখলাম জুতোর দাগ চলে গেছে গলির বাইরের দিকে আর খালি পায়ের দাগ ফিরে এসেছে বাড়ির ভেতরের দিকে। তখন আমি ধরে নিলাম যে সে এই বাড়িরই লোক।
ছি ছি, আমার বাড়ির লোক আমারই এত বড় ক্ষতি করতে চেয়েছে। সত্যি এত দিন ধরে আমি দুধ কলা দিয়ে যেন কালসাপ পুষেছিলাম। আমি আর যে শুনতে পারছি না, আমি শুনতে পারছি না।
আমার কথা কিন্তু এখনো সম্পূর্ণ শেষ হয়নি মহিমবাবু। জানি আপনার এত তিক্ত সত্য হয়তো ভালো লাগছে না, কিন্তু আপনাকে পুরো সত্যিটা জানানো আমার কর্তব্য। শুনুন বাকিটা।
বলুন তবে।
আপনার মনে আছে বৈঠকখানায় ঢুকে খিড়কির ফটকের দিকে যাওয়ার দরজাটা আমি পরীক্ষা করেছিলাম। একজন লোক যে কাদা মাখা পা নিয়ে ওই ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেছিল তার কিছু কিছু চিহ্ন তখনও স্পষ্ট ছিল। তখন আসল ব্যাপারটা খানিকটা আন্দাজ করতে পারলাম। আর যার পায়ে শৌখিন জুতো জোড়া ছিল, সে যে মুকুট চুরি করে পালাতে চেয়েছিল সেটাও বেশ বুঝে গেলাম। সুবিমল তার সঙ্গে ধস্তাধস্তি করে, তারপর তার থেকে মুকুট ছিনিয়ে নিয়ে আবার বাড়িতে ফিরে আসে। চোরকে নিশ্চয়ই বাড়ির কোনো লোক সাহায্য করেছিল। বাড়ির ভেতরে ছিল কেবল দাসীরা আর অমলা। কিন্তু দাসীদের মুখ চেয়ে নিশ্চয়ই সুবিমল অপরাধের বোঝা নিজের কাঁধে তুলে নেবে না, তাই না? বাকি রইলেন শুধু অমলা দেবী। সুবিমল তাকে ভালোবাসত, তার মান রাখার জন্য সে সব করতে পারত। অতএব প্রথমে অসম্ভব মনে হলেও আমার সন্দেহ গিয়ে পড়ে অমলার ওপরেই। তার ওপরে আপনি অমলাকে রাতের বেলায় খিড়কির দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন, আর মুকুট দেখেই তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, মনে আছে? এখন প্রশ্ন হচ্ছে যে শৌখিন জুতো পরা মানুষটি কে হতে পারে? এই বাড়িতে কুমার বাহাদুর হামেশাই যাতায়াত করতেন, এ কথা আপনিই আমাকে বলেছেন। তার ব্যাপারে আগেই শুনেছিলাম, সে হচ্ছে ভীষণ কুখ্যাত এক ব্যক্তি। তা আমি কী করলাম, ভব ঘুরে সেজে একদিন তাদের বাড়ির কাছে একটু ঘোরাঘুরি করলাম, তার চাকরের সাথে আলাপ জমিয়ে ফেললাম। শুনলাম তার মনিব আগের রাত্রে আহত অবস্থায় বাড়ি ফিরেছে। কুমার বাহাদুরের একজোড়া পুরনো জুতো কিনে আনলাম, তারপর আপনার বাড়ির পাশে কাঁচা রাস্তায় এসে সেই শৌখিন জুতোর দাগের সঙ্গে এই জুতোর ছাপটা মিলিয়ে দেখলাম। অবিকল মিলে গেল, আর কিছু বুঝতে বাকি রইল না আমার। তারপর পোশাক বদলে আমি কুমার বাহাদুরের সঙ্গে দেখা করতে গেলাম। আর যেহেতু এই কেলেঙ্কারি আপনি চাপা দিতে চান, তাই আর পুলিশের সাহায্য নিলাম না। ফিরোজা পাথরগুলো কোথায়? এখনো বলছি ভালোয় ভালোয় পাথরগুলো দিয়ে দাও, না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে।
পাথর? কিসের পাথর? আমি কোনো পাথরের ব্যাপারে জানি না।
জানো না তাই না? তোমার স্মৃতিশক্তি বেশ দুর্বল দেখছি। দাঁড়াও তোমাকে একটু মনে করিয়ে দিচ্ছি, যে তিনটে পাথর ফিরোজা মুকুট থেকে তুমি চুরি করেছো সেই পাথর কোথায় আমি বলছি। কী ভেবেছিলে, অমলা দেবীকে ভুলিয়ে ভালিয়ে ফিরোজা মুকুটটাও চুরি করে নেবে, তাই তো?
অমলা কি? আমি কোনো অমলাকে চিনি না।
বাবা চমৎকার, এখন অমলা দেবীকেও চিনতে অস্বীকার করছো? একদম নাটক করার চেষ্টা করো না কুমার বাহাদুর, আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে। আমি চাইলে এক্ষুনি পুলিশে খবর দিতে পারি, তখন হাজতে গিয়ে তোমার এই নাটকটা দেখিও।
তোমার সাহস কি করে হয় আমাকে এইভাবে শাসানোর? এই লাঠির বাড়ি একদা খেলে না সব হাওয়া বেরিয়ে যাবে তোমার।
আমার নিশানা কিন্তু অব্যর্থ, এখন হাতে খেয়েছ, এর পর কিন্তু খুলি উড়িয়ে দেব।
আসলে এই পাথরগুলো আমি বেচে দিয়েছি 5,000 টাকার বিনিময়ে।
তোমার মতো চামার আর টাকার পিশাচের থেকে আর কি আশা করা যায়? কার কাছে বিক্রি করা হয়েছে ঠিকানা দেখি।
ঠিকানা মানে?
আচ্ছা, এই হাতটা বাড়াও তো দেখি কোথায় লেগেছে।
হ্যাঁ, বলছি।
আপ কন কেয়া চাই আপকো?
হ্যাঁ, আপনার সাথে একটু গোপন কথা আছে বুঝলেন, তাতে আপনার লাভ বই লোকসান হবে না। বাইরে দাঁড়িয়ে কি আর এসব কথা বলা যায়?
আই আই আন্দার আই বাঠি আপ বাতাইয়ে কেয়া বাত হ্যায়।
আমি 3টে পাথর কিনতে চাই, যে সে পাথর নয়, ফিরোজা। ফিরোজা মুকুটের সঙ্গে আটকানো ছিল যে ফিরোজা পাথরগুলো, বুঝলেন?
ও তো বড় মহঙ্গা চিজ হ্যায়, এর জন্য ভালো দাম দিতে হবে।
দেবো তো, ভালো দাম দেবো, তার জন্য হাম তৈয়ার হ্যায়। 3টে পাথরের জন্য 30,000 টাকা, মানে এক একটার জন্য 10।
30,000? বাঁচিয়ে আপ থোড়া ইন্তজার কিজিয়ে, হাম ও পাথরগুলো নিয়ে আসি।
মনে হচ্ছে ওষুধে কাজ দিয়েছে, এবার পাথরগুলোকে ভালো ভালো মহিমবাবুকে ফিরিয়ে দিতে পারলেই আমার ছুটি।
আপকা ফিরোজা পাথর
অসাধারণ, চমৎকার। শেঠজি, আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। এই নিন, ব্যাগে আছে, গুনে নিন, পুরো 30,000।
এ তো মেরা বিজনেস হ্যাঁ।
তাহলে মহিমবাবু, সব কিছু বুঝলেন তো? এইভাবে আপনার ফিরোজা পাথর উদ্ধার করে এনেছি, ব্যাস। আমার যা বক্তব্য ছিল সব বলে দিলাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম জয়ন্তবাবু। আপনার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না, সত্যি আপনার ক্ষমতা জাদুকরের মতো।
ভালো থাকবেন মহিমবাবু, আর এবার থেকে লোককে বিশ্বাস করার আগে একটু ভাবনা চিন্তা করবেন।
আগে? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আচ্ছা, আজ চলি, নমস্কার।